السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فيقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العلي العظيم. سمانيت درشك مندولي شروتا مندولي، আপনারা পৃথিবীর যে যেখান থেকেই এই অনুষ্ঠান শুনছেন বা দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই দীর্ঘ শ্রমকে কিয়ামতের দিন যেন নাজাতের উসিলা বানিয়ে দেন, এই দোয়া করে আজকে আমরা ইনশাআল্লাহ আমাদের মাহে রমাদান অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তি কতই পছন্দনীয় যিনি তার কালামুল্লাহ শরীফকে ভালোবাসে, মহাব্বত করে, কালামুল্লাহ শরীফের আলোচনায় বসে, শোনে। মাজতামা কাওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, নবী আলাইহি সালাতু ওয়াসালাম বলেন, যখন কিছু সম্প্রদায়, কিছু মানুষ কোনো একটি আল্লাহর ঘরে একত্রিত হয়, হয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী তথা কালামুল্লাহ শরীফের আলোচনা শোনে বা করে। আকাশের ফেরেশতারা এই পুরা অংশটিকে, এই পুরা মজমাকে বেষ্টনী করে রাখে। নাজাত আলাইহিমুস সাকিনা, এবং তাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হতে থাকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর রহমত নাজিল করতে থাকেন। পবিত্র কোরআন এমন এক মহিমান্বিত কিতাব যা তেলাওয়াত করলেও যে পরিমাণ সওয়াবের অধিকারী হওয়া যায়, শুনলেও একই পরিমাণ সওয়াবের অধিকারী হওয়া যায়। আর এই সওয়াব কতটুকু? মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, যেই ব্যক্তি পবিত্র কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করল বা শুনল, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম পক্ষে দশটি নেকি দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, দশটি কম পক্ষে নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আপনারা দীর্ঘ সময় যাবত হাফেজ সাহেবের মুখে পূর্ণ একটি পারা আপনারা তেলাওয়াত করেছেন, শুনেছেন। এই একটি পারাতে কতগুলো অক্ষর আছে, কতগুলো হরফ আছে, কতগুলো ওয়ার্ড আছে, যদি হিসাব করা যায় কতটুকু সওয়াবের আমরা অধিকারী হতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই শোনাকে যেন কবুল মঞ্জুর করেন। দেখুন, আজকের তেলাওয়াত শুরু হয়েছিল সূরাতুল আরাফ থেকে। সূরাতুল আরাফের 88 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু হয়েছিল। সূরাতুল আরাফের 88 নম্বর আয়াত থেকে 102 নম্বর আয়াত পর্যন্ত নবীউল্লাহ শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতির ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন। এরপরে 103 নম্বর আয়াত থেকে 174 নম্বর আয়াত পর্যন্ত দীর্ঘ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলের চাঞ্চল্যকর ঘটনাগুলো আলোচনা করেছেন। এরপরে সূরাতুল আরাফের 175 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের এক পদস্খলিত আলেমের ইতিহাস তুলে ধরেছেন। তিনি কিভাবে লাইনচ্যুত হয়ে গেলেন, হেদায়েতের রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেলেন, সে ইতিহাস তিনি তুলে ধরেছেন। আয়াতের শেষের দিক দিয়ে এসে, সূরার শেষের দিক দিয়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সম্বোধন করে বলেছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি এই জাহান্নামকে পরিপূর্ণ করব অনেক মানুষ এবং জিন দিয়ে। কাদের দ্বার দিয়ে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের হৃদয় আছে কিন্তু অনুভূতি শক্তি নেই, সত্যকে অনুভব করতে পারে না, চক্ষু আছে কিন্তু সত্য দেখতে পায় না, কর্ণসমূহ আছে, বাহ্যিক কর্ণ আছে কিন্তু সত্যকে শুনতে পায় না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো, বলহুম আদল্লু, বরং তার চেয়ে অধপতিত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শেষ করেছেন একটি আয়াতে সিজদা দা। পবিত্র কোরআনে অ্যাকর্ডিং টু দা হানাফি স্কুল থট 14টি সিজদা আছে, অ্যাকর্ডিং টু দা শাফিঈ থট, শাফিঈ স্কুল থট 15টি হলো সিজদা আছে। তার মধ্যে প্রথম সিজদা হলো সূরাতুল আরাফের লাস্ট আয়াতে, লাস্ট আয়াত হলো সিজদার আয়াত। এই জন্য সিজদার আয়াত শ্রবণ করলে অথবা তেলাওয়াত করলে সিজদা দেওয়া হলো জরুরি এবং অপরিহার্য, ওয়াজিব। সুতরাং আপনারা আজকে প্রত্যেকেই বয়ানের শেষে একটি করে সিজদা দিয়ে নেবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফাল শুরু করেছেন। সূরাতুল আনফালের প্রথম আয়াতে যুদ্ধলব্ধ সম্পদের বন্টন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পদ্ধতিতে যুদ্ধলব্ধ সম্পদকে বন্টন করা যায় সেই পদ্ধতি বর্ণনা করেছেন, যেটাকে পরবর্তীতে গনিমত বলা হয়। গনিমতের বন্টন ব্যবস্থা আল্লাহ পাক নাজিল করেছেন এই সূরারই 42 নম্বর আয়াতে, অর্থাৎ 10 পারার প্রথম আয়াতে। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে আলোচনা এখানে করেছেন। দ্বিতীয় আয়াতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। নবম আয়াতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধের সিনারি গুলাকে ডিসকভার করেছেন। ৩০ নম্বর আয়াতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরতের রাতে মক্কার মুশরিকদের গভীর ষড়যন্ত্রের আলোচনা করেছেন। ওয়াইদি ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, যখন অবিশ্বাসীরা ষড়যন্ত্র করছিল, লিউস বিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক, আপনাকে জেলখানায় বন্দি করে রাখবে অথবা আপনাকে দেশান্তরিত করবে অথবা আপনাকে হত্যা করবে। ওয়ামকুরুনা ওয়ামকুরুল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন, তারাও ষড়যন্ত্র করেছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদের ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে দিয়েছেন, তাও বড় কিছু দিয়ে নয়। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বের হওয়ার সময় শুধুমাত্র একটু ধূলিকণা তাদের দিকে ছিটিয়ে দিয়েছিলেন। এই ধূলিকণাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রতিটি কণাকে তিনি সেদিন পারমাণবিক অস্ত্র বানিয়ে দিয়েছিলেন, তাদের চোখে গিয়ে পড়েছে, তারা আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কে দেখতে পায়নি। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে দিয়েছেন, সেই আলোচনা করেছেন। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব সূরাতুল আনফালের দ্বিতীয় আয়াত থেকে। সূরাতুল আনফালের এই দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দার পাঁচটি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। বিভিন্ন আয়াতে মুমিন বান্দার বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। সূরাতুল বাকারার প্রথম দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দার পাঁচটি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। সূরাতুর রাদে 11টি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। এই সূরার দ্বিতীয় আয়াতে পাঁচটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনে বর্ণনা করেছেন, সূরাতুশ শুরাতে বর্ণনা করেছেন, বিভিন্ন জায়গায় মুমিনের কোয়ালিটি বর্ণনা করেছেন। মমিনের বৈশিষ্ট্য কি? দেখুন, আমরা প্রত্যেকেই নিজেকে আমরা মমিন দাবি করে থাকি। মমিন দাবি করলেই শুধু হওয়া যায় না, বরং মমিনের বৈশিষ্ট্য ভিতরে থাকলেই কেবলমাত্র মমিন হওয়া যায়। হাসান বসরি রাহিমাহুল্লাহ, তিনি বিখ্যাত তাবেঈ, স্বপ্নের ব্যাখ্যাকারক, উম্মতের ভিতরে হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহর মতো স্বপ্নের ব্যাখ্যাকারী আর পৃথিবীতে আসে নাই। সুবহানাল্লাহ, হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি সাহাবীদের স্টুডেন্ট। হাসান বসরির তাকওয়া পরহেজগারী সম্পর্কে উম্মতে মুহাম্মাদের হৃদয়ে সামান্যতম দ্বিধা দ্বন্দ্ব পর্যন্ত নাই। এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলেন যে, আপনি কি মোমেন? নির্বোধের মতো প্রশ্ন। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাকে বললেন, তোমার প্রশ্নের যদি উদ্দেশ্য হয়ে থাকে মোমেনের বাহ্যিক অর্থ, অর্থাৎ আল্লাহর উপর বিশ্বাস, নবীগণের উপর বিশ্বাস, আসমানি কিতাবে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস ইত্যাদি, এই সমস্ত যদি অর্থ হয়ে থাকে তাহলে অবশ্যই আমি মোমেন। আমি আল্লাহকে বিশ্বাস করি, নবীগণকে বিশ্বাস করি, আসমানি কিতাবে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী আমি। আর যদি তোমার কথা প্রশ্নের উদ্দেশ্য যদি হয়ে থাকে সূরাতুল আনফালের দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোমেনগণের যে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, সেই প্রকৃত মোমেন আমি কিনা, তবে এই ব্যাপারে আমি কিছুই জানি না। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন আমি এই বৈশিষ্ট্যের অধিকারী হয়ে পূর্ণ মোমেন হতে পেরেছি কিনা। হাসান বসরি রাহিমাহুল্লাহ নিজেকে কতটা ছোট ভেবেছেন, নিজে কতটা নিজের তাওয়াদু পরিচয় দিয়েছেন। আর আজকে আমরা যদি পাঁচ ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ি, আর যদি কিছু দান খয়রাত করি, রমাদানের রোজা রাখি, দুই একবার হজ করে আসছি, আর নিজেদেরকে মনে করে থাকি আমার চেয়ে আর মোমেন কামেল ব্যক্তি এই দুনিয়াতে কে আছে। শুধু দাবি করার নাম মোমেন নয়, বরং হলো এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে থাকা লাগবে। বৈশিষ্ট্যগুলো কি? প্রথম বৈশিষ্ট্য, ইন্নামাল মুমিনুন, অবশ্যই মোমেন তারা। দেখুন, মুসলমান, মোমেন, মুত্তাকি, এই তিনটি হলো তিনটি বিষয়ের মাঝে বড় পার্থক্য আছে। মুসলমান তাকেই বলা হয় যে বাহ্যিক দৃষ্টিতে ইসলামের বিধি বিধানগুলো মেনে নিয়েছে, তাকেই মুসলমান বলা হয়। এখন অন্তর দিয়ে মেনে নিক আর মৌখিকভাবে মেনে নিক, সেটা দেখার বিষয় নয়। অন্তর দিয়ে যদি মেনে নেয় আর মৌখিক স্বীকৃতিও দান করে, তাহলে তিনি খাঁটি মুসলমান। আর যদি মৌখিকভাবে স্বীকৃতি দেয় অন্তরে নাই, একে বলা হয় হলো মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মুমিনের জন্য জান্নাত, মুসলমানের জন্য জান্নাতের ঘোষণা একবারও দেননি। আর মুমিন ওই ব্যক্তি যিনি আল্লাহকে বিশ্বাস করেছেন, নবীগণকে বিশ্বাস করেছেন, যে জিনিসগুলোকে বিশ্বাস করার নির্দেশ আসছে অন্তর দিয়ে বিশ্বাস করেছেন এবং বিশ্বাস অনুযায়ী সে কার্যে পরিণত করেছেন, যা বিশ্বাস করেছেন তা কার্যে পরিণত করে দেখিয়েছেন, তাকে বলা হয় হলো মোমেন, মোমেন বা মুত্তাকি। সুতরাং জান্নাতের ঘোষণা এসেছে হলো মোমেনের জন্য। এই মোমেনের বৈশিষ্ট্য হলো, প্রথম বৈশিষ্ট্য, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের সামনে যখন আল্লাহর স্মরণ করা হবে, আল্লাহর গুণগান গাওয়া হবে, আল্লাহর নাম বর্ণনা করা হবে, আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী তেলাওয়াত করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর মহত্ব তাদের অন্তরে প্রতিষ্ঠিত হয়ে খোদা প্রেমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অন্তরে সৃষ্টি হয়ে যাবে। দেখুন, ভয় দুই ধরনের আছে। এক ধরনের ভয় শত্রুকে দেখে মানুষ ভয় করে, সাপ বিচ্ছু হিংস্র প্রাণীকে দেখে ভয় করে, আবার মানুষ শিক্ষককে ভয় করে, পিতামাতাকে ভয় করে, মহাব্বতের প্রিয় পাত্রকে মানুষ ভয় করে। এই ভর এটি হলো শ্রদ্ধার কারণে হয়, মহত্বের কারণে এই ভয় আসে, ভালোবাসার কারণে এই ভয় সৃষ্টি হয়। আল্লাহর স্মরণ হওয়া, আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের অন্তরে ভীতি সৃষ্টি হবে। এটা কোন ধরনের ভয়? মহব্বতের ভয়, মহত্বের ভয়, শ্রদ্ধার ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়্যাত এবং রুবুবিয়্যাতের ভয় অন্তরে সৃষ্টি হবে। যে রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, যার হাতে আমার জীবন এবং মরণ, যিনি আমার সব কিছুর দেখভাল করেন, তিনি আমার ভালো মন্দ সব কিছু তার হাতে, সেই রব্বুল আলামিন, তাকে আমি ভয় করি, তার হুকুমগুলো আমি ঠিক মতো মানতে পেরেছি কিনা। এই ধরনের ভয় যাদের অন্তরের মাঝে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে সূরাতুল হাজে ইরশাদ করেন, অবশ্বিরিল মুখবিতিন, হে নবী আপনি বিনয়ী এবং কোমল প্রাণ মানুষদেরকে সুসংবাদ শুনিয়ে দিন। কিসের সুসংবাদ? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকীমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা নাকি আল্লাহর নাম শোনার সাথে সাথে অন্তরটা কেঁপে উঠবে। আমাদের তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম শুনি, আল্লাহর গজব দেখার পরও আমাদের অন্তর ভয়ে কাঁপে না, আমাদের অন্তরের ভিতরে সামান্য একটু পরিবর্তন হয় না। আজকে দেখুন সারা পৃথিবীর কি দুরবস্থা, সারা পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, যে কোনো সময় মানুষকে, মানুষের জীবন প্রদীপ নিভে যেতে পারে, জীবনের সব কিছু ধূলিসাৎ হয়ে যেতে পারে, আশা ভরসা সব স্বপ্ন এক মুহূর্তের ভিতরে নিঃশেষ হয়ে যেতে পারে। এমন একটি জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়েও আমরা কি মোমেন হতে পেরেছি? আমরা এখনো কি আল্লাহর ভয় অন্তরে আছে আমার? এখনো কি আমি ঠিক মতো নামাজ পড়ছি? এখনো কি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধাজ্ঞার থেকে নিজে বেঁচে আছি? আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন সেগুলোর থেকে আমি বেঁচে আছি? আমার জবান কি এখনো পর্যন্ত মোমেন হয়েছে? আমার হৃদয় কি, উপলব্ধি শক্তি কি, আমার ব্রেন কি, মেধা শক্তি কি এখনো মোমেন হয়েছে? আমার কান কি এখন মোমেনের কানে পরিণত হয়েছে? আমার চক্ষু কি এখনো মোমেনের চক্ষুতে পরিণত হয়েছে? আদৌ না। তাহলে অন্তরে ভয় কোথা থেকে সৃষ্টি হল? নজরান থেকে একটি বড় খ্রিস্টান পণ্ডিতদের দল নবী আলাইহিসালামের কাছে মদিনাতে এলেন। নবী আলাইহিসালামকে তারা জানতে চাইলেন, তার কাছে বললেন যে আপনি যদি নবী হয়ে থাকেন, নবীগণের উপর তো ওহী নাজিল হয়, আপনার উপর কি কোনো ওহী নাজিল হয়? তখন তিনি বললেন, হ্যাঁ ওহী নাজিল হয়, কোরআন নামক ওহী নাজিল হয়। তাহলে আমাদেরকে একটু তেলাওয়াত করে পড়ে শুনান। নবী আলাইহিসালাম কোরআনের কিছু অংশ তেলাওয়াত করে শোনালেন। কোরআনের অংশ তেলাওয়াত শুনে তাদের হৃদয়ের মাঝে ভূকম্পন সৃষ্টি হয়ে গেল। ওয়াইদা সামিউ মা উনসিলা ইলা রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হাক্কি। ওয়াইদা সামিউ মা উনসিলা ইলা রাসূল, রাসূলের উপরে যে বাণী তেলাওয়াত নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, যখন তারা সেই মহিমান্বিত বাণী শুনেছেন, বাণীর কিয়দংশ শুনেছেন, তাফিদু মিনাদ দামি, তাদের অস্ত্র সজল হয়ে গেছে, চোখ বেয়ে গরম পানি বের হয়ে গেছে, মিম্মা আরাফু মিনাল হাক্কি, যে সত্যকে তারা উপলব্ধি করতে পেরেছেন, অনুধাবন করতে পেরেছেন সত্যের পরিচয় পাওয়ার কারণে। এরপরে তারা সাথে সাথে কাল বিলম্ব না করে বললেন, ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মাআ শাহিদিন। তারা সমস্বরে বলে উঠলেন, রাব্বানা আমান্না, হে আমাদের রব, এই বাণীর উপর আর যার উপর এই বাণী নাজিল হয়েছে তার উপর আমরা ঈমান আনলাম। ফাকতুবনা মাআশ শাহিদিন, আমাদের নাম লিখে রাখুন আপনি সাক্ষ্য দানকারীদের সঙ্গে। সুবহানাল্লাহ, সাথে সাথে তাদের পরিবর্তন হয়েছে। জিন্না নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তায়েফ থেকে ফিরছিলেন, এক খেজুরের বাগানে গিয়ে তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছিল। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম চলতে পারছিলেন না। এই নির্যাতিত হয়ে এক খেজুরের বাগানে গিয়ে তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন। একদল জিন্নাত সেখান দিয়ে উড়ে যাচ্ছিল। নবী আলাইহিসসালাম ফজরের নামাজ পড়ছিলেন। কোরআন যখন শুনেছে, সাথে সাথে তারা স্টপ করে নবী আলাইহিসসালামের উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআন শোনার সাথে সাথে তাদের পরিবর্তন হয়েছে। সেই কোরআন তো আমরাও শুনি, সেই কোরআন তো আমরাও পড়ি, আমাদের অন্তর কেন বিগলিত হয় না? সূরাতুল হাদীদে রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়ামা নাযালা মিনাল হাক্ক। এখনো কি তোমাদের সেই সময় আসেনি, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর যিকির, আল্লাহর বাণী শুনে তোমরা অন্তরে ভীতি সৃষ্টি করবে? ওমান সালামিন আল্লাহ, আলম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহর কোরআনের দ্বারা তোমরা প্রভাবিত হয়ে তোমরা ভীতি, তোমাদের হৃদয়ের মাঝে ভূকম্পন সৃষ্টি হবে। সাহাবায়ে কেরামের প্রশংসা করে আল্লাহ বলেন, তাখশা মিনহু জুলুদুল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম চামড়ার ভিতর কম্পন সৃষ্টি হয়ে যেত। আর এরপরে কোরআনের প্রভাবে তাদের পাথর সমতুল্য দেলগুলো গলে মমের মতো নরম হয়ে যেত। কই আমার অন্তর তো কোরআনের আওয়াজে নরম হয় না? যদি আমার অন্তর, দেখুন নরম দেল এটি হলো জান্নাতি মানুষদের, এটি হলো সাইন, আর কঠিন দেল এটি হলো জাহান্নামীদের সাইন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের একজন দেলদারদি মানুষ ছিলেন, নরম দেলের মানুষ ছিলেন। বদরের যুদ্ধে বন্দীদের নিয়ে 70 জন কাফের বন্দী হয়ে এসেছিল, তাদের জন্য কি বিচার করবেন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম পরামর্শ করছিলেন। হযরত ওমর বলছিলেন, যার যার আত্মীয় সে তাকে হত্যা করবে, কঠিন সিদ্ধান্ত। হযরত আবু বকরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল, নবী আলাইহিসসালাম, আবু বকর তোমার মত কি? তিনি বললেন, এরা তো আল্লাহরই বান্দা, আমাদেরই আত্মীয় স্বজন, একসাথে বসবাস করেছি, তাদের কিছু জরিমানা নিয়ে তাদেরকে ছেড়ে দিন। কি রহম দেল! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও হযরত ওমরের রায়কে পছন্দ করেছিলেন, সূরাতুল আনফালের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর উপর একটু অসন্তুষ্টি প্রকাশ করে আয়াত নাজিল করেছেন, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইয়াসখিনা ফিল আরদি তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা। এই ঘটনা সম্পর্কে এই আয়াত সূরা আনফালের শেষের দিকে নাযিল হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের অন্তর আল্লাহর কোরআন শুনে বিগলিত হয়ে গেছে। হযরত ওমরের ওমর এই পৃথিবী, এই উম্মতে মুহাম্মাদের সবচেয়ে আল্লাহর হকে বলিষ্ঠ ব্যক্তি, ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আমার উম্মতের সবচেয়ে হকের ব্যাপারে বলিষ্ঠ ব্যক্তিত্ব হলেন আমার উমর। আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের সবচেয়ে নরম দিল ওয়ালা মানুষ হলেন আমার আবু বকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বান্দা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে হত্যা করতে যাচ্ছিলেন, পথিমধ্যে কোরআনের আওয়াজ শুনেছেন, কোরআনের বাণী শুনেছেন। হযরত ওমরের মন গলে মমের মতো হয়ে গেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে গিয়ে রসুলের হাতে শাহাদাতের তিনি শাহাদত গ্রহণ করেছেন। কি জন্য হয়েছে? অন্তর বিগলিত হয়েছে কোরআনের প্রভাবে। তার মোমেনের প্রথম বৈশিষ্ট্য হল, যখন তারা কোরআনের বাণী শুনবে অন্তর বিগলিত হয়ে যাবে, অন্তর নরম হয়ে যাবে। আল্লাহর মহত্ব এবং আল্লাহর প্রেমের কথা চিন্তা করে, আল্লাহর মহত্বের কারণে, প্রেমের কারণে অন্তরের ভিতর এক ধরনের ভীতি সৃষ্টি হবে, শ্রদ্ধার ভয়। দুই নম্বর হল, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বর্ধিত হবে। দেখুন, প্রথম ঈমান কিভাবে বর্ধিত হয়। কোরআন যখন অবতীর্ণ হয়েছে, প্রাথমিক পর্যায়ে তাওহীদের বাণী নাজিল হয়েছে, বেশি তাওহীদ রিসালাত আখিরাতের বাণী আসছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের বিধান দিয়েছেন, তখন সাহাবায়ে কেরাম নামাজকেও বিশ্বাস করতে লাগলেন, নামাজ পড়তে শুরু করলেন। এরপরে যখন রমাদানের রোজার হুকুম আসছে, আরেকটি হুকুম বর্ধিত হল, সুতরাং তাদের ঈমানের কোয়ালিটিও বেড়ে গেল। যাকাতের বিধান এলো, হজের বিধান এলো, অন্যান্য বিধান আসলো, ঈমান বর্ধিত হচ্ছে। ঈমান বর্ধিত হওয়ার অর্থ হলো ঈমানের শক্তি বর্ধিত হয়, এবং ঈমানের অবস্থা এবং ঈমানের জ্যোতি বর্ধিত হয়ে যায়। ঈমান বর্ধিত হওয়ার অর্থ হলো এটি, ঈমানের শক্তি বেড়ে যাবে। যেমন আসহাবে কাহাফের সেই সাতজন যুবক মৃত্যুদণ্ডকে কাঁধে নিয়ে তারা জালেম বাদশার সামনে ঘোষণা করে দিয়েছিল, ফকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, বাদশা জিজ্ঞেস করেছে, তোমরা কার আরাধনা করো, কার উপাসনা করো, তোমাদের আবার খোদাকে, তোমাদের প্রভুকে আবার? তারা নির্ভয়ে নির্বিঘ্নে বললেন যে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, এই আসমান আর জমিনের যিনি রব, প্রতিপালক, মালিক, সত্তা, সার্বভৌমত্বের যিনি অধিকারী, সেই রব্বুল আলামিন হল আমাদের রব। আল্লাহ পাক বলেন, ওরাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের ঈমানী শক্তির দ্বারা তাদের অন্তরকে মজবুত করে দিলাম, আমি তাদের অন্তরকে সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত করে দিলাম। ঈমান বর্ধিত হওয়ার অর্থ হল ঈমানী শক্তি বর্ধিত হয়ে যায়। আমরা তো পাবলিক প্লেসে যদি বলা হয় যে একটু আজান দেন, একজন আরেকজনকে দেখায় যে ভাই আপনি আজান দেন, আপনার কণ্ঠস্বর আমার চেয়ে ভালো, আপনার পড়া আমার চেয়ে শুদ্ধ, আজান দেন, অর্থাৎ হলো ইমানি বল নাই, এই জন্য একজন আরেকজনকে ঠেকলি। আল্লাহর নামটি আমরা পাবলিকলে নিতেও শরম পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে আমরা পাবলিকলে বলতেও আমরা শরম পাই, অন্য ধর্ম অবলম্বনে শরম পায় না। বিশেষ করে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মতরা, তারা যেখানেই যায় তাদের ধর্মীয় বুক সাথে নিয়ে যায়, প্লেনের ভিতরে বসে বসে পড়ে, ট্রেনের ভিতরে বসে বসে পড়ে, সাবওয়েতেও বসে বসে পড়ে, বাসের ভিতরে বসে বসে পড়ে। কিন্তু আমাদের কজন মুসলমান সেই ইমানে বলিয়ান যারা নাকি পাবলিকলি কোরআন হাতে নিয়ে পড়তে সাহস পায়, ট্রেনের ভিতর, বাসের ভিতর, প্লেনের ভিতরে তারা কোরআন পড়তে সাহস পায়, এটা হলো ঈমানের দুর্বলতা। আমাদের ঈমান যদি মজবুত না হয়, আজকে এই পৃথিবীতে বিপর্যয়ের কারণ, আমাদের অধঃপতনের কারণ অন্য কিছুই না। অনেকে অনেক ধরনের কথা বলে থাকেন যে মুসলমানদের এডুকেশন নাই, কে বলছে মুসলমানদের এডুকেশন নাই, বলে যে মুসলমানরা দরিদ্র, কে বলেছে মুসলমানরা দরিদ্র, সারা দুনিয়ার অর্থনৈতিক চালিকা শক্তি আল্লাহ পাক মুসলমানদের হাতে দিয়েছেন, মুসলমানদের সব আছে, শিক্ষা আছে, জনবল আছে, মুসলমানদের 57 ওয়াইসির মেম্বার মুসলমান দেশ আছে, এত বড় ল্যান্ডের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিয়েছেন মুসলমানদেরকে, শুধু একটি জিনিস মুসলমানদের নাই, সেটি হলো সাহাবায়ে কেরামের মতো ইমানি শক্তি। আজ যদি সাহাবায়ে কেরামের মতো সেই ইমানি শক্তি যদি আমাদের থাকতো, মুসলমানদের আজকে এই লাঞ্ছনার জীবন যাপন করতে হতো না। আর এই কোরআন এর মাধ্যমেই কেবলমাত্র ইমানি শক্তি বাড়ে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। দেখুন সূরাতুত তাওবার শেষের দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের চরিত্র বর্ণনা করেছেন। মুনাফিকরা যখন কোরআনের নতুন সূরা বা নতুন আয়াত নাজিল হতো, একজন আরেকজনকে তারা হলো ক্রিটিসাইজ করে জিজ্ঞেস করত। وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ যখন কোন সূরা নতুন সূরা নাজিল হতো, فَمِنْهُمْ مَنْ يَقُولُ তাদের মাঝে কিছু দুষ্ট চরিত্রের মুনাফিকরা বলাবলি করত, একজন আরেকজনকে ক্রিটিসাইজ মূলক ভাবে জিজ্ঞেস করত, উপহাস মূলক জিজ্ঞেস করত, أَيُّكُمْ زَادَتْهُ هَذِهِ إِيمَانًا আজকের যে এই নতুন সূরা নাজিল হলো, এই নতুন সূরার দ্বারা তোমাদের কার ঈমান বেড়ে গেছে? এটা হলো দুষ্টামি করে, এটা হলো ক্রিটিসাইজ করে তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুম বিযাতিস সুদূর, তিনি মুনাফিকদের দিলের রোগ সব জানেন। আরশে আজিম থেকে আল্লাহ পাক সব উপলব্ধি করেন। তিনি বলছেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানাও ওয়া হুম ইয়াস্তাবশিরুন। এই নতুন সূরা অবতীর্ণের দ্বারা তোদের ঈমান আরো নষ্ট হয়েছে। কিন্তু যারা নাকি ঈমানদার, যারা খাঁটি বিশ্বাস রেখেছে, তোদের মতো কপট বিশ্বাসী নয়, ফাযাদাতহুম ঈমানা, তাদের ঈমান বর্ধিত হয়েছে, সত্যই তাদের ঈমান বেড়ে গিয়েছে, তাদের ইমানের মাঝে কোন ত্রুটি বিচ্যুতি হয়নি, তাদের ইমান সত্যই বেড়ে গিয়েছে। অহুম ইয়াস্তাবশিরুন, এবং তারা এই নতুন সূরা নাজিল হওয়ার দ্বারা তারা আন্তরিকভাবে আনন্দিত হয়েছে, পুলকিত হয়েছে, খুশি হয়েছে, নতুন সূরা আসছে আমাদের কাছে। শরীয়তের বিধান শুনে বা দেখে যেই ব্যক্তি খুশি হবে তিনি হলেন মুমিন, আর যে বিরক্তি বোধ করবে সে হলো কপট বিশ্বাসী, সে মুমিন নয়, সে হলো মুনাফিক। আর ক্রিটিসাইজ যদি করে তাহলে তো আরো মারাত্মক। সুতরাং শরীয়তের কোন বিধান নিয়ে কোনো ব্যক্তি ক্রিটিসাইজ তো দূরের কথা, অখুশিও হতে পারবে না। যদি অখুশি হয়ে থাকে, নামাজ আমার ভালো লাগে না, জাকাত এটা তো একটা জরিমানা, একটা তো ট্যাক্স, রোজা এটা তো একটা জুলুম, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা লাগবে, ফলও খাওয়া যাবে না, একটু নাস্তাও করা যাবে না, একটু ড্রিঙ্কও করা যাবে না, কত বড় জুলুম, হজ এটা তো অর্থনৈতিক হলো ক্ষতি সাধন বয়ে আনে, এত টাকা মক্কায় যা কেন খরচ করা লাগবে, পর্দা রাখা করা লাগবে। দেখুন যে সমস্ত দেশগুলো পর্দার বিরুদ্ধে করোনা বহু কিছু শিক্ষা দিয়ে যাচ্ছে আমাদেরকে, যদি আমরা পৃথিবীবাসী শিক্ষা গ্রহণ করে, যারা নেকাবের বিরুদ্ধে যারা দেশের আইন পাশ করেছিল তারা আজকে উল্টা আইন করেছে, যে লোকালয়ে চলতে গেলে মুখ না ঢেকে মাস্ক না পড়ে যেতে পারবে না। আরে যদি নাকি নেকাব করা হয়, এর চেয়ে উত্তম মাস্ক আছে? এই ধরনের ভাইরাস থেকে বাঁচানোর জন্যই, আর এই করোনা ভাইরাস থেকে দুষ্ট দুশ্চরিত্র পুরুষদের চোখের ভাইরাস হলো আরো বেশি ক্ষতিকারক, এই জন্য এই ধরনের দুষ্ট পুরুষদের চোখের ভাইরাস থেকে বাঁচার জন্য, করোনা ভাইরাসের মতো মহামারীর থেকে বাঁচার জন্য ইসলামের নবী এবং ইসলাম রব্বুল আলামিন 1400 বছর আগে নারীদেরকে মুখমণ্ডল ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকুল্লিল মুমিনাতি ইগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা সিনাতাহুন্না, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিক, হে নবী আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়া বানাতিক আপনার মেয়েদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিনা এবং তমাম দুনিয়ার মুমিন নারী কুলকে আপনি বলে দিন, ইদুনিনা মিন জালাবি বিহিন্না, তারা যেন তাদের মাথার উপরে ওড়নাটা তাদের বুকের দিকে ঝুলিয়ে দেয়, অর্থাৎ নেকাব করে। পর্দার আয়াতের এটি হলো লাস্ট আয়াত সূরাতুল আহজাবে নাজিল হয়েছে এবং ফাইনাল আয়াত হলো এটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগেই তো মাস্ক পরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, যারা বিরোধী আইন করেছিল এখন তারা তাদেরকে আল্লাহ মাস্ক লাগায় দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহৎ। সেই জন্য করোনা ভাইরাস এটা পৃথিবীবাসীকে বহু কিছু শিক্ষা দিয়ে যাচ্ছে। জুলুমবাজদের জুলুমের হাতকে গুটিয়ে দিয়েছে আল্লাহ পাক। আজ করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে পৃথিবীতে আর একটি বোমও ফুটতেছে না, একটি নারী বিধবা হচ্ছে না, একটি শিশু এতিম হচ্ছে না, একটি মানুষকে তার ঘর থেকে বহিষ্কার করে রিফিউজি বানানো হচ্ছে না। এই জুলুমবাজদের হাতকে, জুলুমের হাতকে আল্লাহ পাক চেপে ধরেছেন। তাদের পিঠের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদৃশ্য চাবুক পাঠিয়ে দিয়েছেন। এটা হলো করোনার শিক্ষা, যদি আমরা শিক্ষা গ্রহণ করি। সেই জন্য আল্লাহ পাক বলতেছেন, এ মুনাফিকরা, তোদের ঈমান যদি কোরআনের নতুন সূরার দ্বারা বর্ধিত না হয়, মুমিনদের ঈমান অবশ্যই বর্ধিত হয়েছে। ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, আর যাদের অন্তরে ব্যাধি রয়েছে, মুনাফিকি রয়েছে, এই সূরা তাদের কলুষের সাথে আরো কলুষ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ তাদের নেফাকির সাথে আরো নেফাকি বৃদ্ধি পেয়েছে। আল্লাহ সুবহানাহু ফাযাদাতুহুম রিজসান ইলা রিজমাতু ওয়া হুম কাফিরুন, আর তারা এই অবিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ করবে। সুতরাং মুমিন যারা হবে কোরআন অবতীর্ণ হওয়ার সাথে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআনের আয়াত তিলাওয়াত করার সাথে সাথে তাদের ঈমান বর্ধিত হবে। তিন নম্বর বৈশিষ্ট্য হলো, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখবে। ভালো মন্দ সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আমার জীবন, আমার মৃত্যু, আমার সুখ, আমার শান্তি, আমার অসুখ, আমার বিসুখ, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তবে এর অর্থ আদৌ এই নয় যে তাহলে আল্লাহর হাতেই যদি সব হয়ে থাকে তাহলে আল্লাহই তো রিজিক দাতা, আমি তাহলে কাজ করব কেন। এর নাম তাওয়াক্কুল না, বরং হলো দুনিয়া হলো দারুল আসবাব, দুনিয়ার সব আসবাব গুলাকে গ্রহণ করে আল্লাহর উপর ভরসা। এক সাহাবি নবী আলাইহিসসালামের দরবারে আসছেন, বেদুইন অবশ্যই উঠে চড়ে এসেছেন। হুজুর জিজ্ঞেস করছেন, বেদুইন তুমি কি করে এসেছো আমার কাছে? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, উট নিয়ে আসছি। উট কোথায়? কই, বাইরে আছে। ভালো করে বেঁধেছো তো? কয়, না বান্ধি না, আমার আল্লাহর উপর ভরসা আছে। হুজুর বললেন যে এর নাম আল্লাহর উপর ভরসা না, তুমি উটকে বেঁধে আসো, খুঁটির সঙ্গে বেঁধে আসো, এরপরে আল্লাহর উপর ভরসা করো, এর নাম হলো ভরসা। বিয়ে করলাম না আর আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো, আমি আমার সন্তানকে হাফেজে কোরআন বানাবো। কিয়ামত পর্যন্ত দোয়া করলেও সন্তান হবে না। খেতে ফসল করলাম না আর আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি আমাকে এই বছর অনেক ফসল দিও, এটার নাম তাওয়াক্কুল না, এটার নাম হলো ভণ্ডামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াক্কুল বলেন ওই জিনিসকে যে আসবাবকে গ্রহণ করে এর পরেও কিছু নাও হতে পারে। দৃষ্টান্ত, আপনি গাছ লাগিয়েছেন, এই গাছে ফল আসতেও পারে নাও পারে, বহু যত্ন করেছেন কিন্তু দেখা গেল গাছ বড় মোটা তাজা হয়েছে, একটু ফল নাই। আবার এমন গাছ জীর্ণ শীর্ণ পাতাই নাই এরকম গাছ, কিন্তু আল্লাহ পাক এমন ফল দিয়েছে যে গাছ নুইয়ে গেছে, গাছ বাঁকা হয়ে গেছে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আপনি ভালো মেডিসিন, অসুস্থ হয়েছেন, ভালো মেডিসিন গ্রহণ করেছেন, দুনিয়ার বাঘা বাঘা সেরা চিকিৎসকরা চিকিৎসা করছেন, কদিন পরে দেখা যায় মারা গেছে। আবার তেমন কোন চিকিৎসাই হয় নাই, বেঁচে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর হলো ভরসা করা, যে মেডিসিন কিছুই করতে পারে না, এটা হলো আল্লাহ নির্দেশ দিয়েছেন, মেডিসিন গ্রহণ করা হলো সুন্নাত, এটা হলো আসবাব, আমার বেঁচে থাকার আসবাব, আমি গ্রহণ করব, কিন্তু জীবন মরণ এবং সুস্থতা অসুস্থতা এটি হলো আল্লাহ পাকের হাতে। সমস্ত মেডিকেল সায়েন্সের ডাক্তাররা এই কথাই বলেন, ওনারা বল নিজেরা বলেন না এটা খেলেই এই ওষুধ নিলেই তুমি ভালো হয়ে যাবা, বরং ওনারাও বলেন যে ভালো করনেওয়ালা তো উপরওয়ালা, তবে চান্স আছে আল্লাহ পাক এইটার মাধ্যমে আপনাকে সুস্থ করে দিবেন। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইজমালু ফি তলাবি ওয়া তাওয়াক্কালু আলাল্লাহ, তোমরা আসবাবকে ভালো করে গ্রহণ করো, এরপরে আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যদি ভরসা করা হয়, লাও তাওয়াক্কালতুম আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলি লারসাকাকুম কামা ইয়ারজুক আত-তুয়ুর, তোমাদের যদি সত্য প্রকৃত অর্থে যদি আল্লাহর উপর ভরসা থাকত, তাহলে আল্লাহ গায়েব থেকে তোমাদেরকে ওইভাবে রিজিক দিতেন যেভাবে পাখিদেরকে আল্লাহ পাখি রিজিক দেন। পাখিরা সকালবেলায় এমটি পেট নিয়ে, তারা খালি পেট নিয়ে বের হয়ে যায়, তাদের কোনো বিজনেস নাই, তাদের কোনো ডিপোজিট নাই, তাদের কোনো গভর্নমেন্টের এড নাই, কোনো সাহায্য সহযোগিতা নাই, তাদের কোনো ফার্ম নাই, কিন্তু আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আবার সন্ধ্যাবেলায় বাসায় ফিরে আসে উদার পূর্ণ করে। তোমাদের যদি আল্লাহর উপর পূর্ণ ভরসা থাকতো, পাখিদের মতো তোমাদেরকেও আমি রিজিক দান করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করা লাগবে। উহুদের বদরের যুদ্ধে মুসলমানরা নিরস্ত্র ছিল, সৈন্য সংখ্যাও কম ছিল, আসবাব ছিল না বললেই চলে, আল্লাহর উপর ভরসা করেছেন নবী আলাইহিসসালাতু ওয়াসালাম। এই অল্প আসবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বরকত দিয়েছেন, মুসলমানদের মহাবিজয় হয়ে গেছে। ইয়াউমাল ফুরকান, এই দিনকে বলা হয় সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। চতুর্থ সত্য হল আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাহ, তারা হলো নামাজ কায়েম করবে, অর্থাৎ যথা সময়ে যথাযথ ভাবে নামাজকে আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আদায় করতে নির্দেশ দিয়েছেন সেইভাবে নামাজকে আদায় করবে। দেখুন, ইসলামে ইমানের পরে নামাজের চেয়ে আর কোন গুরুত্বপূর্ণ বিধান নেই। সেই জন্য রাসূল বলে নামাজের অবস্থান ইসলামে ওই রূপ, মাথার অবস্থান দেহে যে রূপ। দেখুন, একটি মানুষের হাত যদি কর্তন করে ফেলা হয়, এ মানুষটা মারা যাবে না, জীবন চলে খেতে পারবে। একটি পাও যদি, দুটি পাও যদি কেটে ফেলা হয়, একটি কিডনিও যদি ফেলে দেওয়া হয়, এ উপরেও মানুষটা মারা যাবে না। কিন্তু আপনি যদি মাথাটা কেটে ফেললেন, সাথে সাথে মারা তো যাবে, শরীরে বিশেষ চিহ্ন না থাকলে এই ডেড বডি ফাইন্ড আউট করা যাবে না, যে এটা কার ডেড বডি, এটা কার লাশ, সেটা চিহ্নিত করা কঠিন হয়ে যাবে। এই জন্য ইসলামে নামাজের অবস্থান ওই রূপ যেমন নাকি দেহের ভিতর মাথার অবস্থান যেরূপ। মাথা ছাড়া যেমন এই দেহের কোনো মূল্য নাই, নামাজ ছাড়া ইসলামে কোনো মূল্য নাই। সেই জন্য এই পাঁচ সালাত আমরা যথাযথভাবে আদায় করি। পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার পরে পুরুষরা আমরা জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করি। পুরুষদের জন্য জামাতে নামাজ পড়া এতটাই গুরুত্বপূর্ণ, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যারা জামাতে উপস্থিত হয়ে নামাজ পড়ে না, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার পর্যন্ত নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ইচ্ছে জেগেছিল হুজুরের হৃদয়ে, এবং তিনি বলেছেন যদি নারী পুরুষ আর বৃদ্ধ মানুষগুলো ওই বাড়িতে না থাকতো, আমি যারা জামাতে আসে না তাদের বাড়িঘর জ্বালিয়ে দিতাম। সেই জন্য আমরা জামাতের সঙ্গে পুরুষরা নামাজ আদায় করার চেষ্টা করব। আর বর্তমানের মতো সংকটময় মুহূর্তে যদি আমরা ফ্যামিলির সঙ্গে জামাত করি, আল্লাহ রাব্বুল আলামিন এটা কনসিডার করবেন। রমাদানে অনেকের মন খারাপ হয়ে গিয়েছে যে আমরা মসজিদে যেতে পারছি না। অবশ্যই আনন্দ ঘন মুহূর্ত মুসলমানদের জন্য হয় হলো পবিত্র রমাদান মাস, এটি আমরা যেতে পারছি না, আফসোস করা এটা কোনো দোষের ব্যাপার না, কিন্তু অন্য দিক দিয়ে আবার সান্ত্বনাও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে ফ্যামিলির সাথে জামাত করে নামাজ আদায় করছি, স্বাভাবিক অবস্থায় মসজিদে গিয়ে নামাজ আদায় করলে যে সওয়াব পেতাম, আল্লাহ পাক এখনো একই সওয়াব আমাকে দান করবেন। সওয়াবের ভিতর আল্লাহ পাকের ভান্ডারে কমতি নেই। আল্লাহ পাক কৃপণ নন, আল্লাহ পাক বখিল নন, আল্লাহ পাক মাইজার নন, এবং তার ভান্ডারে সওয়াবের কোনো কমতিও নেই। সেই জন্য এই দিক দিয়ে আমরা মনের দিক দিয়ে পুলকিতই থাকবো ইনশাআল্লাহ, আল্লাহর উপরই খুশি থাকব। পঞ্চম শর্ত হল, পঞ্চম বৈশিষ্ট্য মোমেনের, অমিম্মা রাসাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে তাদেরকে রিজিক দান করেছি, সম্পদ দান করেছি, এই সম্পদ থেকে কিয়দংশ, মিম্মা পুরাটি নয়, কিয়দংশ তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, যাকাত প্রদান করবে, সাদাকাতুল ফিতর আদায় করবে, কোরবানি করবে, তারা তারা এই অর্থ ব্যয় করে হজ করতে যাবে, হজ করে আসবে, দরিদ্র মানুষকে তারা সাহায্য করবে, সহযোগিতা করবে, এতিম অনাথ বিধবাদেরকে তারা হলো সাহায্য করবে, যাদের ঔষধ কেনার পয়সা নাই তাদের ঔষধ কিনে দিবে, যাদের পরনের বস্ত্র নেই বস্ত্রের ব্যবস্থা করে দিবে, যাদের পানাহারের ব্যবস্থা নাই তাদের পানাহারের ব্যবস্থা করে দিবে। এটা তামাম দুনিয়ার মানুষের, আপনাকে আমাকে একজনকে দিতে হবে না, আপনার আমার সাধ্যটা অনুযায়ী দেওয়া লাগবে। অমিম্মা, তোমার মালের এক কিয়দংশ, কিয়দংশ কতটুকু নবী আলাইহিসসালাম নির্ধারণ করে দিয়েছেন, যে 100 টাকা যদি তোমার কামাই হয়ে যায়, এই 100 টাকা কামাইয়ের মধ্যে থেকে মাত্র 250 টাকা তুমি গরিব মানুষকে দিয়ে দাও, আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে দাও 250 টাকা। 1000 টাকা তোমার যদি ইনকাম হয়, 25 টাকা দিয়ে দাও তুমি, 1000 টাকা মাত্র 25 টাকা, আর 975 টাকা তোমার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনকেও নির্দেশ দিয়েছেন, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, কারুন আমি যে তোকে সম্পদ দিয়েছি, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আমি তোর উপর অনুগ্রহ করেছি, আমি তোকে সম্পদশালী করেছি, সুতরাং দরিদ্র মানুষদের হক আদায় করে তুই তাদের উপর অনুগ্রহ কর, আর ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, তার নিজের অংশ ভুলে যাস না, কারণ কেউ আল্লাহ পাকে নির্দেশ দিয়েছেন। সুতরাং আমরা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আমরা খরচ করব। অনেকে প্রত্যেক বছর অন্যান্য রোজাদারকে ইফতার করিয়ে আপনারা সওয়াবের অধিকারী হতে, প্রতিটি মুসলমানেরই হৃদয়ের এটি আশা আকাঙ্ক্ষা, কিন্তু এই বছরের পরিবেশটা ভিন্নতর। কারু বাসায় ইফতার নিয়ে গেলেও তিনি সন্দেহ করেন, ইফতারের প্যাকেটের সঙ্গে আবার করোনা আসলো কিনা, ভাইরাস এলো কিনা। সেই জন্য এই বছর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মসজিদে বড় বড় পার্টি করে ইফতার ব্যবস্থা কোনটাই করা যাচ্ছে না, শুধু আমাদের এদেশে না, সারা পৃথিবীর একই চিত্র। ইফতারের সত্যই একটি বিরাট বেনিফিট, নবী আলাইহিসসালাম বলেছেন, যিনি একজন মানুষকে ইফতার করালেন, বেচারা সারা দিন রোজা রেখে যতটুকু সওয়াবের অধিকারী হলেন, ইফতার করানেওয়ালা ব্যক্তি তিনি ততটুকু সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকেও দান করবেন, রোজাদারের সওয়াবে কোনো কমতি হবে না, এত ফজিলত ইফতারের। আজকে সেই ইফতার আমরা করাতে পারছি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকল্প রাস্তাও রেখে দিয়েছেন, এই সওয়াব যদি আমরা যদি অর্জন করতে চাই, আপনার পার্শ্ববর্তী মসজিদকে দিয়ে দেন, গরিব মানুষ আছে তাদেরকে দিয়ে দেন, অসহায় মানুষদেরকে দিয়ে দেন, ভুকা মানুষদেরকে খাবারের ব্যবস্থা করে দেন, আল্লাহ পাক একই সওয়াব দান করবেন। সুতরাং বড় বড় ইফতার পার্টি আমরা অনেকেই নিয়াত করেছিলেন যে ইফতার পার্টি করব, অনেকে আমাদের মসজিদে বড় ফ্যাসিলিটিস আছে, আলহামদুলিল্লাহ আমাদের বেসমেন্টে 334 জনের পার্টি করার হলো অকুপেন্সি আছে, সিটির পারমিশন আছে, এই ধরনের ফ্যাসিলিটিস খুব কম জায়গাতেই আছে, এবং নারী পুরুষের পর্দ সরিয়ে পর্দার সাথে আলাদা ব্যবস্থা। সেই জন্য অনেক সমিতি, অনেক অর্গানাইজেশন তারা আমাদের এখানে বুক দিয়ে রেখেছিলেন, তাদের হৃদয় এখন শুধু আফসোস, আফসোস করার দরকার নেই। একই সওয়াব পাবেন এই নতুন মসজিদটিকে প্রতিষ্ঠা করার জন্য আপনি আপনার এই টাকাটা মসজিদকে দিয়ে দেন। ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আপনার আগামী রমাদান, এরপরের রমাদানে বাঁচিয়ে রাখলে আপনারা এই আনন্দ ঘন পরিবেশ করতে পারবেন, আপনাদের সে সওয়াবই হয়ে যাবে। বরং হলো নতুন মসজিদ, যেটা নাকি গির্জার থেকে মসজিদ প্রতিষ্ঠিত হবে, যেখানে 1952 সাল থেকে গায়রুল্লাহর ইবাদত হয়েছে, সেখানে আল্লাহর ইবাদত হবে হচ্ছে নভেম্বর মাস থেকে। কিয়ামত পর্যন্ত কত মানুষ এখানে সেজদা করবেন। এই ঘরটিকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহর কাছে ইফতারের এই সওয়াবের চেয়ে বেশি বই কম সওয়াব হবে না। সেই জন্য এই গনিমতকে আপনারা কাজে লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই পাঁচটি বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে। এক নম্বর হলো ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নাম নেওয়া হবে তখন তাদের হৃদয়গুলো বিগলিত হয়ে যাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তখন যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বর্ধিত হবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহর প্রতি, আল্লাহর উপর তারা সর্ব অবস্থায় ভরসা রাখবে। চতুর্থ বৈশিষ্ট্য আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। আর পঞ্চম বৈশিষ্ট্য যে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে তাদেরকে রিজিক দিয়েছি, বান্দা এটা তোমার টাকা পয়সা না, আমি দিয়েছি, সুতরাং আমার দেওয়া রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। এই পাঁচটি গুণাবলী যার মাঝে থাকবে, আল্লাহ পাক বলতেছে উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, তারাই সত্যিকার ইমানদার, প্রকৃত ইমানদার হলো এরা, এরাই হলো খাঁটি মোমেন। খাঁটি মোমেন তাদের কি পুরস্কার হবে, আল্লাহ পাক পুরস্কার ঘোষণা করছেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের হলো তিন ধরনের পুরস্কার দেওয়া হবে। প্রথম পুরস্কার হলো দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালক রবের কাছে তাদের উচ্চ মর্যাদা আছে। দেখুন পৃথিবীতে বহু মানুষের ধন সম্পদ, টাকা পয়সা, বহু কিছু আছে, কিন্তু সামাজিক মর্যাদা নাই, কেউ তাদেরকে চেনে না, কেউ দেখলে একটু সালামও দেয় না, কোনো মর্যাদা নাই। তো প্রথম হলো উচ্চ মর্যাদা, উচ্চ মর্যাদার মূল্য ধন সম্পদের চেয়ে অনেক বেশি, সেই জন্য প্রথম পুরস্কার তাদের দেওয়া হবে উচ্চ মর্যাদা তাদের রবের পক্ষ থেকে। দুই নম্বর হলো অমাগফিরাতুন, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, তাদের সমস্ত অপরাধ গুলোকে মাফ করে দেওয়া হবে, তাদের গুনামোচন করে দেওয়া হবে, তারা আল্লাহর কাছে বেলেম ফ্রি হয়ে যাবে। আর তিন নম্বর হল অরিস্কুন করিম, সম্মানজনক রিজিক দেওয়া হবে। এই তিনটা পুরস্কার, উচ্চ মর্যাদা এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, আর তিন নম্বর হলো উত্তম রিজিক দেওয়া হবে। উত্তম রিজিক কেমন, দেখুন আপনার বাড়িতে যদি একজন বড় সম্মানিত মেহমান আসছেন, কাবা শরীফের ইমাম আসছেন, আপনি কি ধরনের সম্মান করে তাকে খাবার দিবেন? এই সম্মান করে খাবার দেওয়া, এটাকে বলা হয় হলো উত্তম রিজিক। আবার মানুষ চোর কেউ খেতে দেয়, জেলখানার যারা আসামি থাকে তাদের কেউ খেতে দেয়, ডাকাত কেউ খেতে দেয়, মার্ডার কেসের আসামি তাকেও খেতে দেয়, কুকুর কেউ মানুষ খেতে দেয়, এটা হলো সম্মানিত খাবার নয়। চোরকে যে খাবার দেওয়া হচ্ছে তাকে বাঁচিয়ে রাখার জন্য, খাবারও দেয় আবার পুলিশ গালিও দেয়, জেল কর্তৃপক্ষ কর্মচারীরা আবার গালিও দেয়, খা জিন্দগির খাওয়া খেয়ে নে, কয়েকদিন পরে তো ফাঁসিতে ঝুলবি, খাবারও দেয় আবার হলো তাদেরকে ভৎসনাও করে। জান্নাতীদেরকে যে খাবার দেওয়া হবে সেটা হলো সম্মানজনক খাবার, যেমন কাবা শরীফের ইমাম আসছেন তাকে খাবার দিলেন, প্রাইম মিনিস্টার আসছেন তাকে খাবার দিয়েছেন, কি খাবার, কোনটা তিনি পছন্দ করবেন, এটাকে বলা হয় রিজকুন করিম, সম্মানিত রিজিক দেওয়া হবে। এই তিনটা পুরস্কার কেন দেওয়া হবে, তাফসীরে বাহরে মুহীতে উল্লেখ আছে যে মোমেনের যে পাঁচটি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, এই পাঁচটি বৈশিষ্ট্য হল তিন প্রকারের। কিছু বৈশিষ্ট্য দিলের সাথে সম্পর্ক, যেমন ইমান, আল্লাহর উপর ভরসা করা, ইখলাস, এগুলো অন্তরের ব্যাপার। এর পুরস্কার হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন। আর কিছু ইবাদতের কথা বর্ণনা করা হয়েছে, কিছু বৈশিষ্ট্য ফিজিক্যালি বৈশিষ্ট্য, যেমন নাকি চতুর্থ বৈশিষ্ট্য নামাজ, নামাজ কায়েম করবে, এটা হলো ফিজিক্যাল ইবাদত, শারীরিক ইবাদত। এই শারীরিক ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক দ্বিতীয় পুরস্কার দিবেন, লাহুম মাগফিরাতুন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। এর দ্বারা আল্লাহ পাক ইঙ্গিত করে দিলেন যে নামাজের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দেন। সেই জন্য সহিহাইনের হাদিসে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে আর সেই নদীতে যদি কেউ পাঁচবার গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? হুজুর প্রশ্ন করলে সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ। হুজুর বললেন, তেমনি দৃষ্টান্ত হলো পাঁচ ওয়াক্ত নামাজের, যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে ঠিকমতো, তার শরীরেও কোনো ধরনের গুনাহ থাকতে পারে না। ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত, নেক আমল গুনাহগুলোকে ঝরিয়ে দেয়, গুনাহগুলোকে দূরভূত করে দেয়, মানুষকে ক্লিন করে দেয়, নামাজের দ্বারা মানুষের গুনাহ মাফ হয়ে যায়। সেই জন্য নামাজের বিনিময়ে মাগফিরাত, ওয়ারিসকুন করিম, আর আল্লাহর রাস্তায় যে তারা দান করবে, এই জন্য আল্লাহ পাক তাদেরকে উত্তম রিজিক দান করবেন। আজকে নতুন মসজিদ আপনারা বানিয়ে যান, আজকে আপনারা দরিদ্র মানুষের জন্য যাকাত দেন, সাদাকা দেন, তাদেরকে এস্টাবলিশ করেন, কিয়ামতের দিন জান্নাতের ভিতর বসে বসে, আরশের সায়ার নিচে বসে আপনি রিজকে করিম পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই এই তিন ধরনের ইবাদতের এই পাঁচটি বৈশিষ্ট্য অর্জন করে এই তিনটি পুরস্কারের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আপনাদের প্রত্যেককে আমরা ইনশাআল্লাহ ধন্যবাদ জান, আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজান টিভির পক্ষ থেকেও দর্শকদেরকে অভিনন্দন জানানো হচ্ছে, রমাদানের মাহে রমাদানের অভিনন্দন জানানো হচ্ছে। গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে কাজা নামাজ কিভাবে আদায় করতে হবে, এর বিধান কি। ফিকহুস সুন্নাহ সৈয়দ সাবেক রহমতুল্লাহ আলাই একটি বড় অথেন্টিক্স ফিকার কিতাব লিখেছেন, হাদিস দ্বারা ফিকা। এই কিতাবের প্রথম খণ্ডের 196 নম্বর পেজে তিনি এই অধ্যায় এনেছেন, কাদা উস সালাত। এরপরে তিনি বলেছেন, ইত্তাফাকাল উলামা আলা আন কাদা ইস সালাত ওয়াজিবুন আলান নাসি ওয়ান নাঈম, যে যেই ব্যক্তি নামাজ ভুলে গেছে অথবা ঘুমিয়ে গেছে, ফজরে উঠতে পারে নাই, ইচ্ছে করে নাই, ভুলবশত উঠতে পারে নাই, তাহলে তার জন্য নামাজ কাজা করা হলো ওয়াজিব। এর মাঝে কোনো ইমামের দ্বিমত নেই। এর দলিল কি? মুসলিম শরীফের 680 নম্বর হাদিস, লম্বা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর যখন খয়বারের যুদ্ধ থেকে ফিরছিলেন, সাহাবায়ে কিরাম ক্লান্ত, এক ময়দানে ঘুমিয়ে গেছেন, হযরত রাতে ঘুমিয়ে গিয়েছেন, হযরত বেলালকে বলেছেন যে তুমি সকালে ফজরের সময় সবাইকে জাগিয়ে দিও। হযরত বেলালও ক্লান্ত ছিলেন, তিনি ঘুমিয়ে গেছেন, সূর্য উঠে গেছে, সর্বপ্রথম সূর্যের তাপে নবী আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হয়েছেন। হযরত বেলালকে বললেন, খুব তো উঠাইছো। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম তারপরে সাহাবায়ে কিরামকে ওযু করতে বললেন। ওযু করতে বলে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম সবাইকে নিয়ে ফজরের নামাজ কাজা করলেন। খন্দকে বুখারী শরীফের রাওয়ায়েতে আসছে, খন্দকের যুদ্ধেও সাহাবায়ে কিরাম আসরের নামাজ পড়তে পারেননি। হযরত ওমর রাগান্বিত হয়ে হুজুরের কাছে কাফেরদের বিরুদ্ধে অভিযোগ করছিলেন, হুজুর বললেন যে আমিও নামাজ পড়তে পারি নাই। এরপরে সূর্যাস্তের পরে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম তাদেরকে নিয়ে কাজা করেছেন। সেই জন্য ফুকাহায়ে কিরামদের ইত্তেফাক, কেউ যদি নামাজ ভুলে যায়, এবং ঘুম থেকে জাগ্রত না হয় এর কাজা করা হলো ওয়াজিব। আম্মা তারিকুস সালাতি আমাদান, কেউ যদি ইচ্ছে করে নামাজ না পড়ে, যেমন অতীত জীবনে আমরা অনেক নামাজ ইচ্ছে করে ছেড়ে দিয়েছি। ফামাযহাবুল জামহুর, জামহুর অর্থাৎ হলো অধিকাংশ, জামহুর বলা হয় মনে করুন যে 90% অথবা তদূর্ধ্বে, ওলামা যদি এক গ্রুপে থাকে তাদেরকে জামহুর বলা হয়। ফামাযহাবুল জামহুর আন্নাহু ইয়াসামু ওয়া আন্নাল কাযা আলাইহি ওয়াজিবুন, যে সে ইচ্ছে করে নামাজ ছাড়ার দ্বারা গুনাগারও হবে এবং তার উপর কাজা করাটা এটা হলো ওয়াজিব। এটি হলো জমহুরের মত, ইমামদের মাঝে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং দাউদে জাহিরি ওনারা বলেন যে ইচ্ছা করে নামাজ ছুটে গেলে এর কোনো কাজা নাই। ওনাদের কথার অর্থ অনেকে বোঝে না, ওনাদের কথার অর্থ হলো মুসলমান, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই যেই যুগের মানুষ সেই যুগে মুসলমান মুসলমান দাবি করেছে নামাজ পড়ে না, এ কথা মানুষ বিশ্বাসই করত না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইর উস্তাদ, তিনি ওই যুগের মানুষ, সেই জন্য ওই যুগের দৃষ্টিকোণ থেকে তিনি বলেছেন যে কেউ যদি ইচ্ছা করে নামাজ কাজা করে এর কোনো কাজা নাই, এর কোনো কাজা নাই। কারণ হলো কি, এর রিকভার হওয়ার মতো না। ওনার কথার উদ্দেশ্য নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে। সুতরাং রোজা যদি কারো নষ্ট হয়, রোজার কাজা আছে, যাকাত যদি সময় মতো না দেয় তার কাজা করতে হবে, হজে গিয়ে কেউ যদি নাকি আরাফাতের ময়দানে যেতে পারলো না বা হজ করতে পারে নাই, আগামী বছর কাজা করা লাগবে, তাহলে এইগুলোর যদি নাকি কাজা থাকে, যাকাতের কাজা আছে, রোজার কাজা আছে, হজের কাজা আছে, তাহলে নামাজের কেন কাজা থাকবে না? নামাজের অবশ্যই কাজা আছে। এই নামাজের কাজা কিভাবে আদায় করব, আদায় করার হলো দুটি পন্থা। আমরা তো ভুলে গেছি কত কত নামাজ কাজা হয়েছে কে জানে। কারো জীবনে যদি ইমাম মালিক, ইমাম আবু হানিফা ওনারা বলেন কারো জীবনে শুধুমাত্র যদি পাঁচ ওয়াক্ত নামাজ কাজা হয়েছে হোল লাইফে, তাকে সাহেবে তরতিব বলা হয়। তার কাজা করতে হলে, তার আত্মীয় নামাজ পড়তে হলে আগে কাজা করা লাগবে। আর যার এর চেয়ে বেশি হয়ে গেছে তিনি সাহেবে তরতিব নন, সুতরাং তিনি যে কোনো সময় কাজা করতে পারেন। তবে কেমনে কাজা করবে, একটা তরিকা হলো এটি, হে আল্লাহ আমার জীবনে সর্বপ্রথম যে ফজরের নামাজটা আমি কাজা করেছি সেটা কাজা করছি, এরপরে হে আল্লাহ জোহরের নামাজেরটা, হে আল্লাহ আসর প্রথম মাগরিব প্রথম ইশা, এরপরে হে আল্লাহ এরপরের ফজরটা, এরপরের ফজরটি, এরপরের ফজরটি, এইভাবে পড়তে পড়তে এক সময় হলো অন্তর সাক্ষী দিবে যে আমার বুঝি কাজা আদায় হয়ে গেছে। আর সাথে সাথে তৌবাও করতে হবে, কারণ নামাজ ছেড়ে দেওয়া হলো কবিরা গুনাহ, আর কবিরা গুনাহ তৌবা ছাড়া কবুল হয় না, এই জন্য তৌবাও আমাকে করতে হবে। এর দৃষ্টান্ত হলো আমি আপনার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছি, যথাসময়ে আমি দিতে পারি নাই, দেই নাই, এর অর্থ এই না যে আমি মাফ, এই যথাসময়ে দিতে পারি নাই দেখে আর দিতে হবে না, আপনাকে আমি ঘুরালাম এক বছর দুই বছর পরে আপনাকে টাকাটা দিলাম, তাহলে এখন টাকাটা দেওয়াই যথেষ্ট না, বরং আপনাকে সরিও বলতে হবে। এই সরি বলার নামই হলো তওবা, আর টাকাটা পরিশোধ করা এর নাম হলো কাজা করা। আমি শুধুমাত্র যদি তওবা করি যে ভাই আপনার টাকা নিছি আল্লাহর কাছে তওবা করলাম, সুতরাং এই তৌবার কোনো দাম নাই, শুধু তৌবার দ্বারা আদায় হবে না, কাজাও করা লাগবে এবং সাথে সাথে তৌবাও করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আজকে দুটি শোক সংবাদ আছে, মোহাম্মদ আবুল কাসেম এবং আওরঙ্গ দুজনাই টরেন্টোতে ইন্তেকাল করেছেন, আর অসুস্থ আছেন আমাদের প্রত্যেকের শ্রদ্ধাভাজন, আমাদের মহাব্বতের মানুষ, আমাদের বড় ভাই নেসার ভাই, নেসার মিয়া, উনি অসুস্থ। ইঞ্জিনিয়ার শিহাব ইটোবিকুতে অসুস্থ। এক বোন, উনি ওনার নাম গোপন রাখতে চান, উনি আমাদের IRCC ইসলামিক রিসার্চ সেন্টারের বড় হিতাকাঙ্ক্ষী বোন, তিনি অসুস্থ, দোয়া চেয়েছেন। সাইদ আলী আহমেদ, উনি বাংলাদেশে অসুস্থ, দোয়া চেয়েছেন। এবং মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, তিনিও বাংলাদেশ থেকে দোয়া চেয়েছেন, বাংলাদেশে অসুস্থ। আর আমাদের মুজিব ভাই, তিনি এক বিশেষ কারণে দোয়া চেয়েছেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম হাইয়িনা রাব্বানা ফিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইলাহাল আলামিন। আমরা দীর্ঘ সময় পবিত্র কোরআন শুনেছি, কোরআনের আলোচনা শুনেছি। আল্লাহ তুমি মেহরবানি করে কবুল মঞ্জুর করো। আল্লাহ আমাদের রোজাগুলিকে কবুল মঞ্জুর করো, আমাদের সেহরি ইফতার দিকির আজকারকে তুমি কবুল মঞ্জুর করো। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, এক বোন নিউ ইয়র্ক থেকে খতমে কোরআন করেছেন, ইয়া আল্লাহ ওই বোনের কোরআন খতমে কোরআনকে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ আমাদের মাঝে যারা ইন্তেকাল করেছেন তাদের কবর আজাব মাফ করে দিও, যাদের আজকে আল্লাহ নাম নেওয়া হয়েছে তাদের কবর আজাব মাফ করে দিও। ইয়া আল্লাহ কবরকে রিয়াদুল জান্নাহ বানিয়ে দিও। আমাদের মাঝে যারা অসুস্থ তাদের আল্লাহ শিফায় কামেলা আজেলা দান করো। রব্বুল আলামিন, যাদের নাম নেওয়া হয়েছে, আরো লক্ষ লক্ষ মানুষ দুনিয়ার প্রান্ত প্রান্ত অসুস্থ, তাদের প্রত্যেককে তুমি সিহাতে কামেলা হায়াতে তাইয়্যিবা দান করো। ইয়া আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের অন্তর রোগ থেকে ইয়া আল্লাহ তুমি আমাদেরকে চিরতরে সুস্থতা দান করো। আমাদেরকে মুমিন বান্দা খাঁটি মুমিন হয়ে যাওয়ার তৌফিক দান করো। মুমিন বান্দার যে বৈশিষ্ট্য তুমি বর্ণনা করেছো, ইয়া আল্লাহ তুমি আমাদের এই বৈশিষ্ট্য গুলো অর্জন করার জন্য তৌফিক দান করো। ইলাহাল আলামিন, ইয়া আল্লাহ, এক ভাই আল্লাহ একটি বিশেষ কারণে দোয়া চেয়েছেন, মুজিব ভাই, আল্লাহ মেহরবানি করে আল্লাহ তুমি ওনাকে হেফাজত করো। ইয়া আল্লাহ তুমি সার্বিক ভাবে আল্লাহ তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের বাকি রোজাগুলো রোজার হক আদায় করে রাখার তৌফিক দান করো। ইয়া আল্লাহ তুমি আমাদের সময়গুলোকে তোমার জিকিরের মাধ্যমে ইবাদত বন্দেগীকে কাটানোর তৌফিক দান করো। হালাল রিজিকে বরকত দান করো। রমাদানের পুরাপুরি খায়র ও বরকত আমাদেরকে নসিব করো। ইয়া আল্লাহ শবে কদরের খায়র ও বরকত আমাদেরকে নসিব করো। ইলাহাল আলামিন, ইয়া আল্লাহ তুমি মেহরবানি করে ইয়া আল্লাহ যেই দোয়া এবং কল্যাণ নবী আলাইহি সালাতু ওয়াসালাম কামনা করেছেন আমরাও তাই কামনা করি। তিনি যে সমস্ত জিনিস থেকে পানা চেয়েছেন আমরাও সেগুলোর থেকে পানা চাই। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তুমি হে আল্লাহ দুনিয়াবাসীকে, ইয়া আল্লাহ করোনা ভাইরাসের এই বিপদ থেকে, এই বালাত থেকে দুনিয়াবাসীকে আল্লাহ তুমি রেহাই দান করো। ইয়া আল্লাহ এই বিপদকে উঠিয়ে আমাদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও। ইয়া আল্লাহ তুমি তোমার ঘরের দরজাগুলোকে আবার খুলে দাও। ইয়া আল্লাহ আমরা রমাদানের শেষ 10 দিনটাও যদি তোমার ঘরে কাটাতে পারতাম, ইতিকাফ করতে পারতাম, হে আল্লাহ মনের দিক দিয়ে আমরা সান্ত্বনা হাসিল করতে পারতাম। হে আল্লাহ তুমি একটু গায়েবের থেকে হে আল্লাহ আমাদের উপর রহম করম করো। হে আল্লাহ রমাদানের শেষের 10টি দিন হলেও আমাদেরকে তোমার ঘরে ফিরে যাওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন, হে আল্লাহ তুমি আমাদের দোয়াগুলোকে মেহরবানি করে কবুল মঞ্জুর করো। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা।